এটা সরবরাহ করবো আপনাদের জন্য বিনামূল্যে, হরে কৃষ্ণ। আর যার যার কাছে আছে কাগজ কলম নিয়ে বসে যান, হরে কৃষ্ণ।
জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি। গতি জনাবলা গিরিবর ধারি, জয় গোপি জনবল্লভ গিরিবর ধারি, গতি জনাবলা গিরিবর ধারি, জয় গোপি জনবল্লভ গিরিবর ধারি। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুন তীরা চারি, যমুন তীর বনচারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
জয় গৌরাদিতাই গৌরাদিতাই গৌরাদিতাই,
জয় গৌরাদিতাই গৌরাদিতাই গৌরাদিতাই, জয় গৌরাদিতাই,
রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব,
জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব,
জয় প্রভুপাদ জয় প্রভুপাদ,
জয় প্রভুপাদ প্রভুপাদ, জগতগুরু শ্রীল প্রভুপাদ,
জয় গুরু জয় গুরু
গুরু দেবা, জয় গুরু দেবা जय गौर हरि बोल हरि
নিতাই গৌর প্রেমানন্দে ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নম নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছকল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্যব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সুযোগ দিয়েছেন কিছু মহাপ্রভুর কথা আলোচনা করার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা সময় দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তা গৌর ভাগবত কথা আসলে আমি সারথীপ্রভু যদিও বলছেন প্রথম ইন্ডিয়াতে, আমি প্রথম রিসেন্টলি আমি ঢাকা বাংলাদেশে তিন দিনের গৌর ভাগবত কথার সেমিনার দিয়েছি, সেই হিসেবে এটা হচ্ছে দ্বিতীয়। তা আসলে মহাপ্রভুর কথা আলোচনা করার আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমি মনে করি যে একটা শ্লোক আছে, যে শ্লোকের উপরে একটা ভরসা আছে, বোঝে না বোঝে কেহ শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে রতি জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। কেউ বুঝতে পারে কেউ না বুঝতে পারে, শুনলেই হিত হয়। তাই আমার ইচ্ছা যে ভক্ত সঙ্গে আমরা বসে মহাপ্রভুর কথা যা শাস্ত্রে আছে সেটা আমরা কিছু আলোচনা করতে পারি। কারণ শাস্ত্রে বর্ণনা করা আছে যে ধর্ম সুন্দর করে অনুশীলন করা হলো, কিন্তু যদি হরি কথায় রুচি উৎপাদন না হলো তাহলে সব ধর্ম বেকার। তাই আমরা এখানে ভাবছি যে আমাদের যাতে অভ্যাস তৈরি করতে পারি হরি কথায়, তার জন্য আমরা চেষ্টা করতে পারি। তা আমি চেষ্টা করব কিছু মহাপ্রভুর কথা যতটা আমি মনে রেখেছি, আসলে উপলব্ধি নেই, উপলব্ধি হতে গেলে অনেক উন্নত হওয়া দরকার, কিন্তু মুখস্থ বিদ্যা কিছু যেটা হয়তো মনে রেখেছি সেইটুকু কিছু আউড়িয়ে আপনাদের সামনে সময় অতিবাহিত করব। এইভাবে আমরা আলোচনা করতে করতে যদি মহাপ্রভুর কোনোদিন কৃপা হবে তখন সেই লীলাটা উপলব্ধি আসবে। শ্রীমন মহাপ্রভু সব কলিযুগে আবির্ভূত হন না, এই কলিযুগ হচ্ছে ধন্য কলিযুগ, আচার্যরা এই কলিযুগকে প্রণাম করেছেন। যদিও আমরা জানি শাস্ত্রে কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র, কলের দোষ নিধি রাজ, কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র। সমুদ্র হলেও এই কলিযুগে একটা মহান গুণ আছে, সেই জন্য আচার্যরা গাইছেন, প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। আমরা আচার্যরা বলছেন এই কলিযুগকে আমি প্রণাম করি, এমনকি এই কলিযুগ সত্য যুগ থেকেও শ্রেষ্ঠ। কেন? যে বিশেষ কলিযুগে হরি নাম প্রচার হয়েছে। গুরু মহারাজ একবার ব্যাখ্যা করছিলেন যে গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন। গোলক বৃন্দাবনে যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু হরি নামের রূপে জগতে নিয়ে এসেছেন। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগি। মহাপ্রভু আমাদের জন্য এই বিশেষ কলিযুগে হরি নাম এনেছেন। শ্রীমান মহাপ্রভু সব কলিযুগে তিনি আসেন না, হরি নাম বিতরণ করেন না। এই বিশেষ কলিযুগ, যে কলিযুগে মহাপ্রভু এসেছেন, এটা হচ্ছে ব্রহ্মার একদিনে, বলতে হবে একদিন এক রাতের ভিতরে একবারই আসেন। একদিনের বর্ণনা দিয়ে বলা হচ্ছে কলিযুগের আয়ু হচ্ছে 432,000 বছর। কলিযুগকে দুই দিয়ে গুণ করলে সেটা হবে দ্বাপর যুগের আয়ু, 432 তাকে তিন দিয়ে গুণ করলে সেটা হবে ত্রেতা যুগের আয়ু, 432কে চার দিয়ে গুণ করলে সেটা হবে সত্য যুগের আয়ু। সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগকে একসঙ্গে করলে তাকে বলা হয় এক চতুর্যুগ অথবা এক দিব্য যুগ। এরকম 1,000 দিব্য যুগ বা 1,000 চতুর্যুগ সমান হচ্ছে ব্রহ্মার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা। এই 12 ঘন্টা ব্রহ্মার দিন, আবার 1,000 চতুর্যুগ সমান ব্রহ্মার আর 12 ঘন্টা রাত। এই যে 12 ঘন্টা দিন, 1,000 চতুর্যুগ, তা এই 1,000 চতুর্যুগের ভিতরে 14 জন মনু রাজত্ব করেন। মনু মানে আমাদের যেমন পার্লামেন্ট 5 বছরের থাকে, তারপর আবার চেঞ্জ হয়, ঠিক এক এক মনুর রাজত্বকাল হচ্ছে 71 চতুর্যুগ। প্রত্যেক মনুর রাজত্বকালে নূতন নূতন ইন্দ্র হবে, অষ্টবসু হবে, এরকম সব আলাদা আলাদা চেঞ্জ হবে, ইন্দ্র চেঞ্জ হবে, সবাই চেঞ্জ হয়। তা এই 14 মনুর রাজত্বকাল সমান ব্রহ্মার কতক্ষণ টাইম? 12 ঘন্টা। তার ভিতরে 14 জন মনু রাজত্ব করে, এক এক মনুর রাজত্বকাল হচ্ছে 71 চতুর্যুগ। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, যখন সপ্তম মনুর রাজত্বকাল শুরু হয় তখন রাজত্বকাল চলে 71 চতুর্যুগ পর্যন্ত, এবং 1-2 করে যখন অষ্টবিংশতি চতুর্যুগ শুরু হয়, সেই অষ্টবিংশতি চতুর্যুগে যে দ্বাপর যুগ হয়, সেই দ্বাপর যুগে স্বয়ং কৃষ্ণ আসেন, আর সেই অষ্টবিংশতি চতুর্যুগে দ্বাপরের পরেই যে কলিযুগ হয়, সেই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আসেন। তাহলে আমরা কত ভাগ্যবান, 1,000 সত্য যুগ, 1,000 ত্রেতা যুগ, 1,000 দ্বাপর যুগ, 1,000 কলিযুগের ভিতরে একটা মাত্র কলিযুগ, যে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আসেন, আর আমরা সেই যুগে আমরা জন্মগ্রহণ করেছি। সেই জন্য এই কলিযুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। এই জন্য এই বিশেষ কলিযুগ হচ্ছে আমাদের কাছে শ্রেষ্ঠ কলিযুগ, যে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। এই জন্য আমরা হচ্ছে ভাগ্যবান, আমরা এই বিশেষ কলিযুগে এসেছি। এমন গৌরাঙ্গ বিনে নাহি আর, হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচা। এমন গৌরাঙ্গ বিনে, এমন অবতার কবে হয়েছে বা হবে কি, এ খুবই দুর্লভ। দুরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়ে হৃদয় শুধু যাচি গিয়া ঘরে ঘরে। হরিনাম দিয়ে সবাইকে, দুরমতি অতি খুব খারাপ লোক, পতিত পাষণ্ডী, মহাপ্রভু কি করলেন, জীব কথায় ভগবানের কাছে আসবে, মহা ভগবান জীবের কাছে কাছে যে যাচি গিয়া ঘরে ঘরে, সবার ঘরে ঘরে যে বললেন কি, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিখ। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, ভব আর বিরিঞ্চি, ব্রহ্মা যে বস্তু কামনা করে, ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করতালি। কাঙাল যার পাওয়ার কথা নয়, আর সেও এই দুর্লভ বস্তু পেল। কি সেই দুর্লভ বস্তু? যে বস্তুর কামনা ব্রহ্মা করে, যে বস্তুর কামনা শিব করে, এই যে দুর্লভ বস্তুর কামনা তারা করে, সেই বস্তু জগতে সবার কাছে অকাতরে মহাপ্রভু দান করলেন। কোথাও বর্ণনা করা হয়েছে হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতন। যদি হাটে একটা মিষ্টির হাড়ি ভেঙে দেওয়া হয়, তাহলে এই মিষ্টিটা কে না পায়? এটা চোর পায়, এটা ডাকাত পায়, এটা ভালো মানুষ পায়, এটা খারাপ মানুষ পায়, সবাই পেতে পারে, যেহেতু হাটে যাওয়ার অধিকার সবাই, ভালো খারাপ সব রকম মানুষ হাটে যায়। তো মহাপ্রভু এই প্রেম হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতন সবার কাছে বিতরণ করে দিলেন। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে কর। কাঙাল যার কিছু নেই, ভালো জিনিস পেতে গেলে তো কিছু থাকা দরকার, ভালো বস্তু কিনতে গেলে অর্থ থাকা দরকার। কাঙাল যার কিছু নেই, সে ভালো বস্তু পাওয়ার তার কথা নয়, কিন্তু সেও দুর্লভ কৃষ্ণ প্রেম পেয়ে গেল। এ হচ্ছে মহাপ্রভুর অহৌতুকী কৃপা। অন্যান্য অবতারে ভগবান এসেছেন, অসুর এসেছে তাকে মেরে দিয়েছেন, কিন্তু এই যুগে ভগবান তার সামনে যখন অসুর এসেছে মারলেন না, তার সাক্ষী জগাই মাধাই, তার হচ্ছে সাক্ষী ব্রজেন্দ্র নন্দন, যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। যখন ভগবান রাম রূপে এসেছেন, তার সামনে অসুর এসেছে রাবণ, কি করেছেন, মেরে দিয়েছেন। যখন ভগবান কৃষ্ণ রূপে এসেছেন, অসুর এসেছেন কংস জরাসন্ধ সবাইকে মেরে দিয়েছেন, কিন্তু মহাপ্রভুর সামনে যখন অসুর এসেছে জগাই মাধাই মারলেন। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরে করিল নিধন, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিল সভারে। অন্যান্য অবতারে ভগবান অসুরকে মেরেছেন, কিন্তু এই অবতারে ভগবান অসুরকে মারেননি। কি মেরেছেন? তার আসুরত্বকে মেরে দিয়েছেন, প্রাণে মারলেন না।
ভিতরে যে আসুরত্ব ছিল, অসুর ভাব ছিল, সে অসুর ভাবকে ভগবান মেরেছে, কিন্তু প্রাণে কাউকে মারলেন না। এ হচ্ছে মহাপ্রভুর কৃপা। আর সেই জন্য মহাপ্রভুকে বলা হয় নমো মহা বদান্নায়। বদান্ন, তিনি দান করছেন, দানি। রূপ গোস্বামী যখন মহাপ্রভুকে প্রণাম করছেন নমো মহা বদান্নায়, মহাপ্রভু চারে রূপ, তুমি আমাকে বদান্ন বলছো কেন? আমি কি দান করি? আমি তো সন্ন্যাসী মানুষ, আমার পকেটে ফুটো পয়সা নেই, আমি কি দান করব? রূপ গোস্বামী বলছেন কৃষ্ণ প্রেম প্রদায়তে। আপনি দান করছেন কি জানেন? কৃষ্ণ প্রেম, পঞ্চম পুরুষার্থক যে কৃষ্ণ প্রেম, সবাইকে দান করছেন। অন্য কেউ রুটি তরকারি ত্রিফল ওষুধ দান করে, আর আপনি পঞ্চ পুরুষার্থক কৃষ্ণ প্রেম দান করছেন। মহাপ্রভু চারে রূপ, কৃষ্ণ প্রেম তো কৃষ্ণ ছাড়া কেউ দিতে পারে না। তখন রূপ গোস্বামী বলে কৃষ্ণায়, আপনি কৃষ্ণ, কিন্তু নামটা চেঞ্জ করেছেন, কৃষ্ণ চৈতন্য নাম নে, আর কালারটাও চেঞ্জ করেছেন, গৌরাব্দি সে কালারটাও চেঞ্জ করেছেন, কিন্তু আপনি সেই কৃষ্ণ, তাই আপনি কৃষ্ণ প্রেম প্রদান করছেন, তাই আপনি হচ্ছে মহাবদান্ন। এই জগতে সর্বশ্রেষ্ঠ দানি যদি কেউ থাকে, কৃপালু যদি থাকে, দয়ালু যদি কেউ থাকে, গৌরাঙ্গ মহাপ্রভু। রামায়ণে বর্ণনা করা আছে রামচন্দ্র সীতা মাকে দিয়ে যখন দণ্ডকারণ্যে প্রবেশ করলেন, দণ্ডকারণ্যে দেখলেন বিরাট হাড়ের পাহাড়। জিজ্ঞাসা করলেন এ কিসের, কাদের হাড়? তখন তারা এলাকার লোক বললো এসব মুনি ঋষিদের হাড়, সব রাক্ষসরা আসে আর মেরে মেরে মুনি ঋষিদের মেরে ফেলে, আর তাদের এই এই হাড়ে এত বড়। তখন রামচন্দ্র রেগে গেলেন, জগতে আমি সব রাক্ষস শূন্য করে দেব, কাউকে বেঁচে বাঁচতে দেব না, এরকম মানে রেগে গেলেন। এরকম যখন শুনলেন তখন সীতা মা বললেন প্রভু এ আপনার কি, সব রাক্ষস তো আর ঋষিদের মারিনি, আপনি সব রাক্ষসকে কেন মারবেন? আপনার এইরকম ভাব এটা ঠিক নয়, আপনার এইরকম ভাব মনোভাব এসছে একটাই কারণে, আপনার হাতে তীর ধনুক আছে বলে। যার হাতে অস্ত্র থাকে সে খুব রাগি হয়, আর সে খুব মারার জন্য চেষ্টা করে। তখন সীতামা একটা কাহিনী বললেন যে একবার একজন ঋষি সে খুব তপস্যা করছিল, আর তপস্যা করলে একজনের খুব ভয় হয়ে যায়। কার বলুন তো? স্বর্গের রাজা ইন্দ্র, তার খুব ভয় হয় এই আমার পথ যদি নিয়ে নেয়। আর সেই ভয়ে ইন্দ্র কি করেছেন? ইন্দ্র একটা সাধারণ শিকারীর বেশ ধারণ করে এসেছেন, এসে সেই ঋষির কাছে এসেছেন, এসে তার হাতে অস্ত্র ছিল, আর অস্ত্র থেকে সেই ঋষিকে বলছেন যে আমি একটু অন্য কাজে যাচ্ছি, আমার এই অস্ত্রটা একটু আপনি কাছে রাখুন তো। তখন সেই ঋষিটা সেই অস্ত্রটা কাছে রেখেছে, আর যখনই কাছে রেখেছেন সেই ঋষি কি করেছে, সেই অস্ত্র দিয়ে একটা গাছ কাটলো, তারপরে একটা পাখি মারলো, তারপরে মানুষ মেরে পুরো অসুর হয়ে গেল। কোথায় তপস্যা করছিল, যেহেতু হাতে অস্ত্র পেয়েছে, আস্তে আস্তে মারতে মারতে বিরাট সে তপস্যা ছেড়ে দিয়ে অসুর হয়ে গেল। এই উদাহরণ কে দিলেন? সীতামা। কাকে দিলেন, কেন দিলেন? যেহেতু রামচন্দ্রের হাতে অস্ত্র ছিল সেই জন্য সে এত রাগী হয়ে গেছে, তাই বোঝানোর জন্য বললেন। তাই সীতামা বললেন তোমার হাতে অস্ত্র আছে বলে তুমি এইরকম মনোভাব নিচ্ছ। পরের যুগে রামচন্দ্র যখন কৃষ্ণ রূপে আসলেন, ভাবলেন সীতা এরকম বলল, আমি আর অস্ত্র ধারণ করব না। তাই যতদিন রাধারানীর সঙ্গে ছিলেন বৃন্দাবনে ততদিন কৃষ্ণ অস্ত্র ধারণ করেননি, করেছে করেননি, কিন্তু অসুর তো মারতে শুরু করেছেন, অগাসুর বকাসুর পুতনা মারেননি, হাতে অস্ত্র নেয়নি, কিন্তু কাউকে স্তন্যপান করে মেরে দিয়েছেন, কাকে একটা পা দিয়ে লাঠি দিয়ে তাকে মেরে দিয়েছেন, অসুর মারা বন্ধ হয়নি। রাধারানী ভাবলেন, আমি বলেছিলাম অস্ত্র ত্যাগ করতে, প্রভু তো অস্ত্র ত্যাগ করলেন, কিন্তু অসুর মারা ছাড়লেন না, তো ঠিক আছে, এর পরে যখন প্রভু যাবেন আমি ওনার ভিতরে ঢুকে যাব। তাই পরবর্তীকালে যখন কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছেন, তখন ভিতরে কে ঢুকে গেছে? রাধারানী। রাধা ভাব অঙ্গী করি, রাধারও বরণ ধরি। রাধারানী খুব দয়ালু, আর রাধারানী তার বিদর অন্তর রাধা। রাধা ভাব অঙ্গীকার করে এসেছেন, রাধার ভাব হৃদয়ে আছে, এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এত দয়ালু, এত কৃপালু। একজন সাধু বলছিলেন, আরে উনি জগন্নাথ দাস বাবাজি মহারাজ, উনি বৃন্দাবনে ভজন করতেন, আর উনি সেখান বৃন্দাবন ত্যাগ করে উনি নবদ্বীপে আসলেন ভজন করার জন্য। একজন জিজ্ঞাসা করলেন, আপনি বাবাজি আপনি বৃন্দাবন ছেড়ে কেন নবদ্বীপে আসলেন? বলে, আরে শোন, তুই যদি কোথাও ভিক্ষা করতে যাস, ভিক্ষাটা কে দেবে? বাড়ির পুরুষ লোক দেবে না বাড়ির মায়েরা দেবে ভিক্ষা? আপনারা বলুন তো, মায়া ভিক্ষা কে দেবে? মায়েরা দেবে। তাই যদি ভিক্ষা চাইতে হয় মায়েদের কাছে যেতে হয়, তাই কি না? তা যারা সাধু তারা হচ্ছে ভিক্ষুক, তারা কৃপা দরকার। আর কৃষ্ণ বৃন্দাবনে তিনি তো পুরুষ, তিনি ভগবান, আর গৌরাঙ্গ তার ভিতরটা তো রাধারানী, আর সেই জন্য ভিক্ষা যদি পেতে হয় এই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আসতে হবে, কারণ তার ভিতরটা হচ্ছে রাধারানী, তা সেই জন্য তার কাছে কৃপা চাইতে হয়। সেই জন্য দয়ালু ভগবান, হ্যাঁ কৃপাময় ভগবান, হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার, এমন অবতার কোথাও দেখা যায় না। তাই আমরা ভাগ্যবান এই বিশেষ কলিযুগে এসেছি, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন আর অকাতরে প্রেম বিতরণ করেছেন। তাই আমাদের কি করা দরকার? যা মহাপ্রভুর গুণগান করা দরকার। কবিরাজ গোস্বামী বারবার বলছেন, কি বলছেন? শ্রুয়তাম শ্রুয়তাম নিত্যম, গীয়তাম গীয়তাম মুদা, চিন্তিতম চিন্তিতম ভক্তাস চৈতন্য চরিতামৃত। চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করুন শ্রবণ করুন, কীর্তন করুন কীর্তন করুন, স্মরণ করুন স্মরণ করুন, চৈতন্য চরিতামৃত। নরোত্তম দাস ঠাকুর গাইছেন, সবাইকে একটা অনুরোধ করব, হরিকথার আসরে ঢুকার প্রথম যোগ্যতা। গৌরাঙ্গের মধুর লীলা কারো কর্ণে যদি প্রবেশ করে তার হৃদয় নির্মল হয়ে যায়। পাইয়া মানুষ দেহ জেনা শোনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষ গর্থ পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। পাইয়া মানুষ জন্ম, এই আচার্যরা বলছেন আমরা মনুষ্য জীবন পেয়েছি, জেনা শোনে গৌর গুণ, আর মনুষ্য দেহ পেয়ে কেউ যদি গৌরাঙ্গের গুণগান না শোনে, হেন জন্ম তার ব্যর্থ হইল, তার ব্যর্থ হয়ে গেল। পাইয়া অমৃত ধ্বনি, কেউ একজন অমৃত বস্তু পেয়েছে আর ওটাকে ত্যাগ করে বিষের গর্ত থেকে বিষ মুঠোমুঠি বিষ পান করছে, ঠিক সেরকম যদি মনুষ্য দেহ পেয়ে কেউ যদি গৌরাঙ্গের গুণগান শ্রবণ না করে তার জন্ম বৃথা। পাইয়া মানুষ জন্ম জেনা শোনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষ গর্থ পানি, জন্মি আসে কেন নাহি মইল। শব্দ বন্ধ করে দাও, পাখাটা বন্ধ। পাইয়া মানুষ জন্ম জেনা শোনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষ গর্থ পানি, জন্মি আসে কেন নাহি মইল। সে জন্মে কেন মরে গেল না? নরোত্তম দাস ঠাকুর আরেক জায়গায় গাইছেন, কেন বা আছয় প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। মহাপ্রভুর কে কেন আমি ভজন করলাম না, গোরা পহু না ভজিয়া মইল, প্রেম রতন ধন হেলায় হারান, আমি কেন মহাপ্রভুর ভজনা করলাম না, আরে এখনো কেন বেঁচে আছে, কেন বা আছয় প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। পাষাণে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। আচার্যর আক্ষেপ করছে, তো সেই জন্য মহাপ্রভু এই জগতে এসে লীলা বিলাস করলেন, জগতের মানুষকে সুযোগ দিলেন তার কথা শোনার, তার কথা আলোচনা করার। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখছেন, ভগবান কেন এই জগতে আবির্ভূত হন? কেউ বলতে পারে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতিকে নিধন করার জন্য, না এটা ভগবানের আবির্ভূত হওয়ার আসল কারণ নয়। কারণ ভগবান যদি চায়, এমনি যারা সাধু আছে তাদেরকে রক্ষা করার জন্য সবসময় সুদর্শন চক্র তার পিছনে পিছনে থাকে, ভগবানকে নিজে আসতে হয় না। আর দুষ্কৃতির বিনাশ, তাকে নিজেকে এসে দুষ্কৃতিকে মারতে হবে, যদি একটা ম্যালেরিয়ার জার্ম পাঠিয়ে দেবে তাতেই মরে যায়, যায় না? কত বড় শক্তিশালী লোক একটা ম্যালেরিয়ার জামেই মরে যাচ্ছে, তা ভগবানকে আসতে হয় না, ভগবান ইচ্ছা করলেই মরে যায়। কিন্তু ভগবান কেন আবির্ভূত হন? অনুগ্রহ নায় ভক্তনাং মানুষিং তনুমাশ্রিত, ভজতে তাদৃশং ক্রীড়া যা শ্রুতা তৎপর ভাবে। তিনি ভক্তদের কৃপা করার জন্য আবির্ভূত হন, অনুগ্রহ করে কৃপা করার জন্য আবির্ভূত হন, এসে এত এত সুন্দর দিব্য লীলা করেন যা ভক্তরা শ্রবণ করে তৎপর ভাবে এই জগৎ থেকে উদ্ধার পেতে পারে। আমরা কি শুনে উদ্ধার পাব? জাগতিক কথা, রাজনৈতিক কথা, এ তো আরো জড় জগতে ঢুকে যাব সেই সব কথা শুনলে। কিন্তু কর্ণটাকে নিযুক্ত করতে হবে ভগবানের লীলা কথা শ্রবণ করার জন্য। এই জন্য মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করলে কি হবে? যার কর্ণে প্রবেশিলা কি হবে? হৃদয় নির্মল হল, তার হৃদয়টা পুরোপুরি নির্মল। সেই জন্য মহাপ্রভু এই জগতে আসেন, এসে তিনি এই সুন্দর লীলা বিলাস করেন যা শ্রবণ করে জগতের মানুষ উদ্ধার হন। তো মহাপ্রভু এসেছেন, লীলা করেছেন, কিন্তু আমরা যদি শ্রবণ না করি তাহলে আমাদের কি লাভ হবে? কৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে এসেছেন, লীলা বিলাস করেছেন, আমাদের কিছু লাভ হবে? গৌরাঙ্গ মহাপ্রভু 500 বছর আগে এসেছেন, লীলা বিলাস করেছেন, আমাদের কি হবে? আমাদের হবে যদি আমরা সেই লীলা কথা শ্রবণ করি, যদি ভক্ত সঙ্গে আলোচনা করি, তাহলে আমরা এই জগৎ থেকে উদ্ধার পেতে পারব। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর তিনি এই চৈতন্য ভাগবত রচনা করেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত রচনা করেছেন, লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল লচনা করেছেন, হ্যাঁ নরহরি সরকার ভক্তি রত্নাকর রচনা করেছেন। এসব আমাদের জন্য এক সম্পদ, বিশেষ করে বাঙালিদের জন্য। ভক্তিসিংহ ঠাকুর প্রভুপাদ বলেছেন সারা পৃথিবীর মানুষ একদিন বাংলা শিখবে, কি জন্য? চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত অধ্যয়ন করার জন্য। রাধানাথ স্বামী মহারাজ বলেন, একবার আমি এবার বাংলাদেশে গিয়েছিলাম, চারুচন্দ্র প্রভু যিনি হচ্ছেন রিজনাল সেক্রেটারি বাংলাদেশের, সারা বাংলাদেশে তার সঙ্গে আলোচনা হচ্ছিল, বলছেন আমরা যখন রাধানাথ মহারাজের সঙ্গে কথা হচ্ছিল, চারুচন্দ্র প্রভু বলছিলেন আমি ভালো ইংরেজি জানি না মহারাজ, আমার তো জীবন বেকার। বলছে না 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 না, বলছে আমাদের জীবন ব্যর্থ, আমরা বাংলা জানি না। কারণ মহাপ্রভু এত সুন্দর লীলা যা বাংলায় আছে, এত সুন্দর চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত, হ্যাঁ ভক্তি রত্নাকর চৈতন্য মঙ্গল, এসব তো বাংলায়, আর বাংলায় এত রস, এত সুন্দর আছে। এজন্য ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, একজন তিনি তার লেখাতে লিখছেন যে ইংলিশে একজন কি নাম যেন থেজিক্স কি একজন কবি আছে, তিনি খুব সম্মান পেয়েছেন ইংলিশে, বলছে ঠিক সেরকম সম্মান পাওয়ার কথা আমাদের এই বৃন্দাবন দাস ঠাকুরের, কারণ তিনি প্রথমেই বাংলা কাব্য লিখেছেন, আর এত উন্নত বাংলা কাব্য বাঙালিদের ভিতরে আর কেউ পায়। তো সেই জন্য আমাদের সৌভাগ্য যে আমরা বাংলার বুকে জন্মগ্রহণ করেছি, চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত, হ্যাঁ চৈতন্য মঙ্গল সব বাংলায়, আর তার রস যদি আমরা আস্বাদন না করব তাহলে কি। বৃন্দাবন দাস একদিন, যখন আসলে বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন শিবাস ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী নারায়ণীর পুত্র, আর নারায়ণী হচ্ছে মহাপ্রভুর উচ্ছিষ্ট ভোজন করেছেন, মহাপ্রভুর উচ্ছিষ্ট নারায়ণীকে দিয়েছেন, এটা পেয়েছেন। আর নারায়ণীকে একদিন মহাপ্রভু বলছেন, চার বছরের বালিকা সেই নারায়ণীকে বলছে, নারায়ণী একবার কৃষ্ণ বলে কাঁদো তো, সঙ্গে সঙ্গে নারায়ণীর দেহে অষ্টসাত্ত্বিক বিকার হয়েছে, কান্না করতে শুরু করেছে। মহাপ্রভুর কৃপা পাত্র হচ্ছে এই নারায়ণী, তার পুত্র রূপে জগতে জন্মগ্রহণ করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। মামগাছি বৃন্দাবন দাস ঠাকুর যখন গর্ভে ছিলেন, সেই অবস্থায় তার পিতৃ বিয়োগ হয়, সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর তার পিতৃ পরিচয় কোথাও উল্লেখ করেননি। নিত্যানন্দে প্রভুর লাস্ট শিষ্য হচ্ছে এই বৃন্দাবন দাস ঠাকুর। তিনি যখন এই গৌড় দেশে ভ্রমণ করতে করতে বর্ধমান জেলায় ধেনুরে যখন অবস্থান করছিলেন, নিত্যানন্দ প্রভু প্রসাদ পাওয়ার পরে হরিতকি চাইলেন, আর এই বৃন্দাবন দাস ঠাকুর হরিতকি দিলেন, আর তিনি হরিতকি খেতে খেতে এই বৃন্দাবন দাস ঠাকুরকে একটা আদেশ করলেন, তুমি এই ধেনুরে থাকো, থেকে গৌরাঙ্গের লীলা কথা রচনা কর। আর সেইখান থেকে বৃন্দাবন দাস ঠাকুর সেখানে বসে বসে এই চৈতন্য মহাপ্রভুর লীলা কথা রচনা করেছেন। আর বৃন্দাবন দাস ঠাকুর তিনি নিত্যানন্দের ভক্ত ছিলেন, নিত্যানন্দের শিষ্য। চৈতন্য মহাপ্রভুর লীলা কথা বলতে বলতে অনেক সময় নিত্যানন্দ লীলায় ঢুকে তিনি এত ঢুকে গেছেন যে মহাপ্রভুর রাসলীলা আর বলতে পারেননি। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর যে লাস্টের দিকে যে লীলা সে গ্রন্থেতে বেশি লিখতে পারেননি। পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভু অপ্রকট হয়ে গেলেন, অপ্রকট হয়ে যাওয়ার পরে স্বরূপ দামোদরের আন্ডারে থাকতেন রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস স্বরূপের রঘু বলে পরিচিত। মহাপ্রভু যখন অপ্রকট হলেন, স্বরূপ দামোদর মহাপ্রভুকে এত ভালোবাসতেন, তার বিরহে তিনি যখন মূর্ছিত হয়ে গেলেন, আর ওই মূর্ছা আর ভাঙল না, উনি ওখানেই দেহ ত্যাগ করলেন। রঘুনাথ দাস গোস্বামী স্বরূপের আন্ডারে থাকতেন, স্বরূপ দামোদরের আন্ডারে। মহাপ্রভু অপ্রকট হয়ে গেছেন, স্বরূপ দামোদরও অপ্রকট হয়ে গেছেন, তিনি এত কষ্ট পেলেন। উনি বললেন, আমি বৃন্দাবনে যাব আর গোবর্ধনে থেকে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। যাওয়ার সময় তিনি কি করলেন, এই স্বরূপ দামোদরের তিনি যে কর্চরা, মহাপ্রভুর লাস্ট লীলাতে যেসব লীলা করেছেন সেই সব লীলা স্বরূপ দামোদর তার কচরাতে লিখে রেখেছিলেন, 18 বছরের সব লীলা। আর সেই কচরা নিয়ে রঘুনাথ দাস গোস্বামী যখন বৃন্দাবনে যান, ভাবলেন বৃন্দাবনে এসেছি, রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সঙ্গে একটু দেখা করি, দেখা করে তারপরে দেহ ত্যাগ করব। কিন্তু যখন রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করলেন, এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী তাকে মরতে দিলেন না, নিজেদের সঙ্গে রাখলেন, নিজের তৃতীয় ভাই করি সঙ্গেতে রাখিলাম। বৃন্দাবনের সমস্ত ভক্তরা তখন এই রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে এই মহাপ্রভুর অন্তিম লীলা শুনতেন। আর সেই শোনা শ্রোতাদের ভিতরে অন্যতম আর একজন ছিলেন, তিনি হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আর তিনিও ওই সমস্ত লীলা কথা শুনতেন। লাস্টে রঘুনাথ দাস গোস্বামী অপ্রকট হলেন, আর সমস্ত বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বললেন যে আপনি দয়া করে এই মহাপ্রভুর অন্তিম লীলাগুলো আপনি রচনা করুন। তখন অলরেডি বৃদ্ধ, তিনি নিজের হাত লিখেছেন, তার হাত কাঁপে থরথর করে, যা লেখায় মোর মদন মোহন, মদন মোহন আমাকে লিখাচ্ছে। বৃন্দাবন এর বৈষ্ণবরা যখন আদেশ করলেন, তখন উনি কি করলেন, মদন মোহনের কাছে গেলেন আজ্ঞা প্রার্থনা করতে। যে যখন প্রণাম করলেন, মদন মোহনের গলা থেকে আজ্ঞা মালা খুলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গলায় পড়ল, সবাই হরি বল হরি বল বল। তো সেই আজ্ঞা উনি লিখছেন, আজ্ঞা মেয়ে মালা পেয়ে আমার আনন্দ হলো, তখন থেকে আমি লিখতে শুরু করলাম, আর সেটাই হচ্ছে চৈতন্য চরিতামৃত। শ্রীল প্রভুপাদ যখন ইংরেজিতে তাৎপর্য লিখবেন, কি কোনটা লিখবেন, দুটো নিয়েই উনার ইচ্ছা ছিল, চৈতন্য ভাগবত আর চৈতন্য চরিতামৃত। লাস্টে উনি ভাবলেন যে দুটো তো করা যাবে না, একটাই আমার যে টাইম আছে একটার তাৎপর্য আমি লিখতে পারব, তাই উনি চৈতন্য চরিতামৃতের তাৎপর্য লিখেছিলেন। কিন্তু দুটো গ্রন্থই খুব গৌড়ীয় বৈষ্ণবদের কাছে খুব প্রাধান্যপূর্ণ। তো এই চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত মেনলি মহাপ্রভুর সমস্ত লীলা বর্ণনা আছে। তার ভিতরে যে নবদ্বীপ লীলা সুন্দর করে বর্ণনা করেছেন এই বৃন্দাবন দাস ঠাকুর, শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন নবদ্বীপে। আর এই নবদ্বীপ কোন ওয়েস্ট বেঙ্গলের সাধারণ কোন স্থানের সঙ্গে তার তুলনা করা উচিত নয়, এটা অপরাধ, ধাম অপরাধ ধামকে। আসলে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহ অবতরী, পার্শ্বদের সঙ্গে নিয়ে এসছেন আর নিজের ধামকে নিয়ে এসছেন। চৈতন্য ভাগবতের প্রথম অধ্যায়ে এই পার্শ্বদের কথা বলেছেন, ধামের কথা আমরা কিছু আলোচনা করি, কিভাবে ধাম নবদ্বীপ ধাম ভগবান সঙ্গে নিয়ে এসেছেন। আমরা সাধন ভজন করে গোলক বৃন্দাবনে ফিরে যেতে চাই, কারা কারা আপনারা গোলক বৃন্দাবনে ফিরে যেতে চান, হাত তুল রি বল। গোলক বৃন্দাবনে দুটো প্রকোষ্ঠ আছে, একটা প্রকোষ্ঠে বৃন্দাবন লীলা চলছে, আর একটা প্রকোষ্ঠে নবদ্বীপ লীলা চলছে। আপনারা কারা কারা বৃন্দাবন লীলায় ঢুকতে চান, হাত তুলুন দেখি। কারা কারা নবদ্বীপ লীলায় যেতে চান বেশি, আর কারা কারা নবদ্বীপ লীলায়ও যাবেন বৃন্দাবন লীলায় একসঙ্গে যেতে চান, কারা কারা? এবার কোনো হাত আর নিচুতে নেই না। আসলে যারা কৃষ্ণ ভক্ত তারা শুধু বৃন্দাবনে যাবে, আর যারা গৌরাঙ্গের ভক্ত তারা বৃন্দাবনেও যাবে নবদ্বীপ দুই জায়গায় একসঙ্গে যাবে। হরি বল। এই হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের একটা বিশেষত্ব। অনেকে দেখবেন শুধু রাধা কৃষ্ণের ভজনা করে, গৌরাঙ্গের ভজনা করে না। কিন্তু আমরা গৌরাঙ্গের ভজনা করি কি রূপে? শ্রীনন্দ নন্দন সনে শ্রী শচী নন্দন সনে শ্রীনন্দ নন্দন সনে এক করি করহ ভজন, শ্রী শচী নন্দন ধনে শ্রীনন্দ নন্দন সনে এক করি করহ ভজন। রঘুনাথ দাস গোস্বামী আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের ভজন শিক্ষা দিচ্ছেন। শ্রী শচী নন্দন ধনে শ্রী নন্দ নন্দন সনে এক করি করহ ভজন। আর কিভাবে ভজন করতে হবে? শ্রী মুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানমন তোমা লাগি পতিত পাবন। মুকুন্দের প্রিয়জন হচ্ছে গুরুদেব, তাকে। তার আগে রঘুনাথ দাস গোস্বামী বলছে ধর্ম বলে যাকে বেদে বলছে পুণ্য কর্ম করতে ওটা বাদ দাও, অধর্ম পাপ কর্ম যা করতে বলছে ওটাও বাদ দাও, হও রত নিগুড় ব্যাপারে, অন্তর্নিহিত ব্যাপারে রত হও, ধর্ম ত্যাগ করো। ধর্ম বলি বেদে যারে এতে প্রশংসা করে, অধর্ম বলিয়া নিন্দে যারে তাহা কিছু নাহি কর, ধর্ম অধর্ম পরিহর, হও রত নিগুড় ব্যাপারে। এ হচ্ছে আমাদের ভজন। ধর্ম ত্যাগ করতে হবে, অধর্ম ত্যাগ করতে হবে। অনেকে ভাববেন যে আরে আমরা তো ধর্মের কথা শুনতে এসেছি, ধর্ম ত্যাগ করতে কেমন? ভগবান নিজেও চতুর্থ অধ্যায় বললেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে ধর্মকে স্থাপন করতে আমি আসি। আবার ওই ভগবান অর্জুনকে শিক্ষা দিতে দিতে 18 অধ্যায় যে কি বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম ত্যাগ করে দাও। কারণ ব্যাখ্যা করছেন প্রভুপাদ যে আমরা ছল ধর্ম, কপট ধর্ম, চিটিং ধর্ম, ভুইপোর ধর্ম, নূতন ধর্ম, মাছ খাওয়ার ধর্ম, মাংস খাওয়ার ধর্ম, হাজার হাজার ধর্ম তৈরি করেছি নি, সব ধর্ম ঝাঁটিয়ে বিদায় কর। তাই ভগবান আবির্ভূত হয়েছেন সেই শ্বেতদ্বীপ নবদ্বীপ ধামকে সঙ্গে নিয়ে এসছেন নবদ্বীপে। নবদ্বীপ ধাম শুধু এই দু একদিনের ধাম নয়, হঠাৎ হয়েছে তা নয়। সত্যযুগে যখন ভগীরথ গঙ্গাকে নিয়ে আসছিলেন কোথা থেকে, হিমালয় থেকে গঙ্গা সাগরে যাওয়ার পথে, এই নবদ্বীপের উপর দিয়ে যখন যাচ্ছিলেন হঠাৎ পিছন থেকে আর আওয়াজ হয় না, পিছনে ঘুরে দেখলেন গঙ্গা মা দাঁড়িয়ে আছেন। তখন এগোয় গেলেন, বললেন মা তুমি কেন দাঁড়িয়ে আছো, আর একটু এগোলেই তো গঙ্গা সাগর, যেখানে আমার পিতৃপুরুষ পূর্বপুরুষরা তারা অপেক্ষা করছে আপনার স্পর্শ পেয়ে উদ্ধার হবে। তখন গঙ্গা মা বললেন বাবা আমি যাব, কিন্তু এই যে জায়গা আমি এসেছি এই জায়গা হচ্ছে আমার প্রভু এই ধামে আসবেন, এ হচ্ছে নবদ্বীপ ধাম, আর এই ধামে আমার প্রভু আসবেন, আর আমার প্রভু আসবেন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, আর সেই ফাল্গুনী পূর্ণিমা তিথি মাত্র 2 মাস বাকি, তাই আমি এই 2 মাস এখানে অপেক্ষা করব, ফাল্গুনী পূর্ণিমা তিথি আসবে, আমার প্রভুর আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথি আমি খুব ঘটা করে পালন করব, তারপরে আবার তোমার সঙ্গে যাব। কোন যুগের ঘটনা এটা? সত্য যুগের ঘটনা। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে কোন যুগে? কলিযুগে। তাহলে দেখুন সত্য যুগে এই ধামের কথা সেখানে তারা। তাই গঙ্গা মা যেখানে অবস্থান করছিলেন সেই জায়গাটা এখনো আছে, যার নাম নবদ্বীপ মাহাত্মে বলা হচ্ছে গঙ্গানগর, যেখানে গঙ্গা অবস্থান করছিলেন। সেখানে পরবর্তীকালে গঙ্গাদাস পণ্ডিতের টোল স্থাপিত হয়েছে, তার জন্য নাম হয়েছে গঙ্গানগর। তাই দেখা যায় সত্য যুগেও এই ধামের কথা বর্ণনা করা আছে। অনেক যুগ আগের কথা, অনেক যুগ না, এই দ্বাপর যুগেও যে ঘটনা হয়েছে, ব্রহ্মা জোর করে মানে চালাকি করে কৃষ্ণের কাছ থেকে সব কিছু গো বাছুর গো বালক সবাইকে হরণ করে নিয়ে গেছিলেন। ব্রহ্মার পর্যন্ত মতিভ্রম হয়। দেখুন যখন বাছুর গো বালক হরণ করে নিয়েছেন, ফিরে এসে দেখলেন কৃষ্ণ তো দিব্যি তার নিজের মতনই আছে, সবাইকে সঙ্গে নিয়ে আছেন, তখন জানার চেষ্টা করলেন আসলে কি ব্যাপার। জানলেন যে কৃষ্ণ নিজের থেকে সবাইকে প্রকাশিত করেছে। তখন কৃষ্ণের মাহাত্ম্য উপলব্ধি করতে পেরে ব্রহ্মা এসে কৃষ্ণের চরণে এসে পড়লেন, ক্ষমা করো। কৃষ্ণ ক্ষমা করে দিলেন, কিন্তু ব্রহ্মার মনে খুব দুঃখ যে আমি প্রভুর চরণে অপরাধ করেছি, আবার প্রভু আসবেন এই আগত কলিযুগে গৌরাঙ্গ রূপে, আবার যদি আমি অপরাধ করি, সেজন্য আগের থেকে যে আমি যাই তপস্যা করি। তাই ব্রহ্মা এসে তপস্যা করতে শুরু করেছিলেন, মহাপ্রভু তখন আবির্ভূত হননি, তার আগেই তপস্যা করতে শুরু করেছেন নবদ্বীপে এসে। যখন তপস্যা করছেন গৌরাঙ্গ মহাপ্রভু প্রকট হলেন, আর মহাপ্রভু তার অন্তরের কথা বললেন, আমি এই কলিযুগে আমি আবির্ভূত হব, অকাতরে আমি সবাইকে প্রেম বিতরণ করব। ভগবান তার যে অন্তরের কথা ব্রহ্মাকে বললেন, সেই জন্য সেই দ্বীপের নাম হয়েছে কি? অন্তর্দ্বীপ, যোগপীঠ। এবং ব্রহ্মা বললেন, প্রভু আমি আপনার লীলায় আমি অংশগ্রহণ করতে চাই, তবে আমার অহংকার ছিল, ব্রহ্মার পদ উচ্চ পদ পেয়েছিলাম বটে, সেই জন্য আমার যাতে এই অহংকার না হয় তার আপনি ব্যবস্থা করুন। তখন বলছে, ঠিক আছে তুমিও আসবে আমার লীলাতে, তুমি যবনকুলে আবির্ভূত হবে, নাম প্রচার করবে। এইভাবে দেখা যায় ব্রহ্মা আগের থেকে এসেছে, তপস্যা করেছেন। শুধু ব্রহ্মা নয়, একবার শিব যখন কৈলাসে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছেন, পার্বতী জিজ্ঞাসা করছেন, প্রভু এ কার নাম বলছেন? অনেক ভগবানের নাম শুনেছে, গৌরাঙ্গ নাম তো শুনিনি। বলছে, স্বয়ং ভগবান এই কলিযুগে, আগত কলিযুগে তিনি গৌরাঙ্গ রূপে আসবেন, আর অকাতরে সবাইকে প্রেমধন বিতরণ করবেন। বলছে, তাহলে আমি আগের থেকে যাই তার কৃপা পাওয়ার জন্য। পার্বতী আগের থেকে এসে এই নবদ্বীপ ধামে এসে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে তপস্যা করেছেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু সুন্দর চাচর চিকন বেশ, সুন্দর মালা গলায় সুন্দর বেশে পার্বতীকে দর্শন দিয়েছেন। আর যখন পার্বতীকে দর্শন দিয়েছেন, পার্বতী কি করেছেন? গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধুলি নিয়ে এই সীমন্তে রেখেছেন, মায়েরা যেখানে সিঁদুর পরেন সেখানেই ধুলির রেখেছেন, সেই জন্য সেই দ্বীপের নাম হয়েছে কি? সীমন্ত দ্বীপ। সীমন্তিনী দেবীর মন্দিরও সেখানে আছে। এইভাবে দেখা যায় ব্রহ্মা তপস্যা করেছেন, গঙ্গা মা তপস্যা করেছেন, পার্বতী তপস্যা করেছেন, ইন্দ্র অপরাধ করেছিলেন, ঝড় ঝঞ্ঝা বর্ষা দিয়ে ব্রজবাসীদের কষ্ট দিয়েছিলেন, আর ভাবলেন মহাপ্রভু আসবে আগের থেকে যাই। সেখানে সুরভিকে সঙ্গে নিয়ে এসে গদ্রুম দ্বীপে তিনি ইন্দ্র তপস্যা করেছেন, মহাপ্রভুর কৃপা লাভ করেছেন। এইভাবে সব দ্বীপে আগে থেকে দেখা যায় কত সমস্ত বিভিন্ন মুনি ঋষিরা বিভিন্ন দেবতারা তারা এসে তপস্যা করেছেন, মহাপ্রভুর কৃপা লাভ করেছেন। এই জন্য নবদ্বীপ ধাম নিত্য ধাম। সত্যযুগের আর একটা ঘটনা, এক রাজা বাস করতেন নবদ্বীপ ধামে, তার নাম ছিল সুবর্ণ সেন রাজা। আর সুবর্ণ সেন রাজা খুব রাজ ঐশ্বর্য, খুব আনন্দে মশগুল ছিলেন। একবার নারদ মুনি যখন এসেছেন, নারদ মুনি জিজ্ঞাসা করছেন, না রাজা কেমন আছেন? ভালো আছি, খুব আনন্দে আছে। বলছে আপনি এই আনন্দ জড় আনন্দ নিত্য নয়, একদিন এটা শেষ হবে, একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। খুব উপদেশ দিলেন, তারপরে বললেন রাজা কিন্তু আপনি খুব ভাগ্যবান। কেন ভাগ্যবান? আপনি যে জায়গায় আপনি রাজত্ব করছেন, যে জায়গায় আপনি অবস্থান করছেন, এ হচ্ছে নবদ্বীপ ধামের অন্তর্গত। আর এই ধামেই স্বয়ং ভগবান গৌরাঙ্গ রূপে আসবেন, পঞ্চতত্ত্ব নিয়ে লীলা বিলাস করবেন, আনন্দ করবেন এই ধামে। ভাই ভাই খুব আনন্দ পেয়েছেন। তখন রাত্রে ঘুমে সে নারদ মুনির কথা চিন্তা করতে করতে ঘুমিয়েছেন, আর রাত্রে স্বপ্নে দেখছেন পঞ্চতত্ত্ব হাজির হয়ে গেছে, রিবল সাক্ষাৎ দেখতে পাচ্ছে। তার আঙ্গিনায় পঞ্চতত্ত্ব নিত্য কীর্তন করছেন, হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম করছেন। আর উনিও সেই সঙ্গে হরিনাম করছেন। করতে করতে হঠাৎ ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে আর সেই দৃশ্য দেখতে পাচ্ছেন না, খুব কান্না করছেন, খুব কান্না করছেন, হায় রে হায় সেই রূপ সেই দৃশ্য আমার চোখের থেকে অদৃশ্য হয়ে গেল, খুব কান্না করছেন। তখন হঠাৎ আকাশবাণী হলো, হে সুবর্ণ সেন রাজা, তুমি এই রূপ আর দেখতে পাবে না, তবে তুমি আমার লীলায় অংশগ্রহণ করবে, সেই লীলাতে অংশগ্রহণ করে আমার প্রকট লীলা তুমি আবার দেখতে পাবে, তোমার নাম হবে বুদ্ধিমন্ত খান। আর এই বুদ্ধিমন্ত খান পরবর্তীকালে তিনিও জন্মগ্রহণ করেছেন নবদ্বীপে। আর মহাপ্রভু যখন দ্বিতীয় বিবাহ হয় বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, এই বুদ্ধিমন্ত প্রভু উনি সমস্ত ব্যয়ভার বহন করেছেন। বর্ণনা করা আছে এত ঐশ্বর্যভাবে মহাপ্রভুর দ্বিতীয় বিবাহ হলো, তার যে অধিবাসের দিন পান গুয়া এত জনকে খাওয়ানো হলো, শুধু খাওয়ানো হলো না, খাওয়াতে যে যেসবগুলো এখানে ওখানে রাস্তাঘাটে পড়ে গেল, নিচে পড়ে গেল, নষ্ট হয়ে গেল, ওইগুলো দিয়েই দুই চারটে বিয়ে হয়ে যায়। তাহলে চিন্তা করুন কত ঐশ্বর্যভাবে, এবং রাজা রাজরা যে ঐশ্বর্যভাবে হয় না সেই রকম ভাবে মহাপ্রভুর বিবাহ দিয়েছিল। এটাকে প্রমাণ হয় যে মহাপ্রভু এই যে ধাম, এ ধাম হচ্ছে নিত্য। সেই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহ অবতরি, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতের প্রাণ। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেটাকে দান করার জন্য মহাপ্রভু এসেছেন, সবাইকে শিক্ষা দিয়েছে। এই জন্য মহাপ্রভু হচ্ছে কৃপাময় অবতার, দয়ালু অবতার। সেই জন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে গেলে আমাদের মহাপ্রভুর নাম গুণগান তার প্রতি আমাদের আকৃষ্ট হতে হবে। এই জন্য আমাদের একজন পূর্বতন আচার্য তিনি গাইছেন কে নরহরি, নরহরি সরকার, উনি সুন্দর একটা গান গেয়েছেন, আমরা সেই গানটা একটু শুনব। এমন মনরে কহ না গৌর কথা, মনরে কহ না গৌর কথা, গৌরের কথা নরহরি সরকার তিনি আস্বাদন করছেন, মনকে বারবার বলছেন, হে মন তুমি গৌরের কথা, গৌরের নাম অমিয়ার ধাম প্রীতি অমিয় গাথা, মন কহ না গৌর কথা।
মনরে মনরে কহ না গৌর কথা কহ না গৌর কথা মনরে কহ না গৌর কথা কহ না গৌর গৌরের নাম অমিয়ার ধাম গৌরের নাম অমিয়ার ধাম কীর্তি মূরতি দাতা গৌরের অমিয়ার ধাম কীর্তি গমগতি কথা কহ না গৌর কথা কহ না গৌর কথা মনরে কহ না গৌর কথা মনরে কহ না গৌর কথা শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা আর শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা জীবনে গৌর মরণে গৌর জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হার জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হার মনরে কহ না গৌর কথা মনরে কহ না গৌর ইয়ার মাঝারে গৌরাঙ্গে রাখিয়ে বিরলে বসিয়ার ইয়ার মাঝারে গৌরাঙ্গে রাখি বিরলে বসিয়ার ইয়ার মাঝারে গৌরাঙ্গে রাখিয়ে বিরলে বসিয়ার হিয়ার মাঝারে গৌরাঙ্গে রাখে বিরলে বসিয়ার মনের সাধেতে সেরূপ চাঁদেরে মনের সাধেতে সেরূপ চাঁদেরে নয়নে নয়নে থব মনের সাধেতে সেরূপ চাঁদেরে নয়নে নয়নে থব মনরে কহ না গৌর কথা মনরে গৌরবিহনে নাবাচি পরাণে গৌরব করেছি সার
গৌরবিহনে নবতে পরাণে গৌর করেছি সার
গৌরবিহনে নবতে পরাণে গৌর করেছি সার
গৌরবিহনে নবতে পরাণে গৌর করেছি সার
গৌর বলিয়া যাউক জীবন
গৌর বলিয়া যাউক জীবন
গৌর বলিয়া গৌর হে প্রাণ গৌরমা প্রাণ গৌর আমার গৌর বলিয়া যাউক জীবন
গৌর বলিয়া যাউক জীবন
শুনা চাহিব আর কিছু না চাহিব আর
গৌর বলিয়া যাউক জীবন কিছু না চাহিব আর কিছু না চাহিব
মনরে কহনা গৌর কথা
মনরে
গৌর গঠন গৌর মুখের হাসি
গৌর গমন গৌর গঠন গৌর মুখের হাসি
আর গৌর গমন গৌর গঠন গৌর মুখের হাসি
গৌর গমন গৌর গঠন গৌর মুখের হাসি
গৌর প্রীতি গৌর মুরতি
গৌর প্রীতি গৌর মুরতি
হিয়াই রহল পশি হিয়াই রহল পশি
গৌর পিরিলে গৌর মুরতে হিয়াই রহল পশি হিয়াই রহল পশি
মনরে কহনা গৌর কথা
মনরে কহনা গৌর কথা
ধরম গৌর করম গৌর বেদের সার
গৌর ধরম গৌর করম গৌর বেদের সার
গৌর চরণে পরাণ স্বপ্ন
গৌর চরণে পরাণ
গৌর চরণে গৌর হে প্রাণ গৌরমা প্রাণ গৌর আমার গৌণে পরাণ সপিনু
গৌর চরণে পরাণ চোপে
আমি গৌরাচরণে পরাণ সপিনু
গৌর চরণে পরাণ চোপে
গৌর পরিবেন গৌর করিবেন
আমি গৌর চরণে পরাণ চোপে গৌর করিবেন গৌর করিবেন
মনরে কহনা গৌর কথা
মনরে কহনা গৌর কথা
গৌর শব্দ গৌর সম্পদ চাহার হিয়ায় জাগে
গৌর শব্দ গৌর সম্পদ চাহার হিয়ায় জাগে
আর গৌর শব্দ গৌর সম্পদ যাহার হিয়ায় জাগে
গৌর শব্দ গৌর সম্পদ যাহার হিয়ায় জাগে
নরহরি দাস তার দাসের দাস
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 চরণে শরণ মাগে চরণে শরণ মাগে
নরহরি দাস তার দাসের দাস চরণে শরণ মাগে শরণ শরণ মাগে
মনরে কহনা গৌর কথা
মনরে কহনা গৌর কথা
গৌরের নাম অমিয়ার ধাম
গৌরের নাম অমিয়ার ধাম
গিরিতি মুরতি মাতা গিরিতি মুরতি মাতা
গৌরের নাম অমিয়ার ধাম গিরিতি মুরতি মাতা গিরিতি মুরতি মাতা
কহনা গৌর কথা
মনরে কহনা গৌর কথা
মনরে কহনা গৌর কথা
মনরে কহনা গৌর কথা
কহনা গৌর কথা
হরি বল তরঙ্গ মহাপ্রভু কি মনরে কহ না গৌর কথা গৌর বলিয়া যাও কো জীবন কিছু না চাহিব আর এটা ভক্ত মহাপ্রভুর কাছে এভাবে প্রার্থনা করে থাকে আমরা কিছু মহাপ্রভুর আবির্ভূত হওয়ার উদ্দেশ্য এবং ধামের কথা কিছু ইতিহাস আমরা বর্ণনা করলাম এখন আমরা মহাপ্রভুর আস্তে আস্তে মহাপ্রভুর আবির্ভাব লীলা বাল্য লীলা কিছু আমরা আলোচনা করতে পারি চৈতন্য ভাগবত প্রথম অধ্যায় বর্ণনা করা আছে, বৃন্দাবন দাস ঠাকুর যখন চৈতন্য ভাগবত লিখতে শুরু করলেন, উনি প্রথমে লিখতে যেই ভগবানের কথা বর্ণনা করতেই পরক্ষণে বলছেন যে বৈষ্ণবের গুণগান। এই হিসাবে নিত্যানন্দের বর্ণনা করতে শুরু করলেন, নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দের কৃপায় গৌরাঙ্গের কথা স্ফূর্তি লাভ হয়। বৃন্দাবন দাস ঠাকুর বলতে লাগলেন, নিত্যানন্দ প্রভু হচ্ছেন মহাপ্রভুর অভিন্ন কলেবর, এবং নিত্যানন্দের তত্ত্ব দিকে বেশি ঢুকে পড়লেন। প্রথমেই ঢুকে পড়েছেন নিত্যানন্দের কথা বর্ণনা, সেখানে বর্ণনা করতে যে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন যে কিভাবে নিত্যানন্দ প্রভু কৃষ্ণ থেকে অভিন্ন, তিনিও বৃন্দাবনে রাসলীলা করেছেন দুমাস মধু মাসে তিনি সেখানে অবস্থান করেন, তিনিও রাসলীলা করেছেন। অনেকেই নিত্যানন্দের তত্ত্ব বুঝতে না পেরে বলে কোন শাস্ত্রে আছে নিত্যানন্দ রাসলীলা করেছেন। নিত্যানন্দ প্রভু যে বৃন্দাবনে মধু মাসে তিনি রাসলীলা করেছেন সেটা বর্ণনা করা আছে। দুমাস তিনি ছিলেন, আমরা দেখেছি সেখানে, আমরা যখন বৃন্দাবন পরিক্রমায় গিয়েছি সেখানে বলরাম তত্ত্ব আসে।